রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিসলাইমবের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আসসাবাল রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে কুরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, আর এই বিষয়ে যে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, এই বিষয়ে আমরা মাদানী ফুল শ্রবণ করি। আজকে এর ব্যতিক্রম হবে না, ইনশা আল্লাহ তালা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারী তাআলাও শুনবো, পাশাপাশি মোবাইলে দাওয়াত ইসলামী তার সাথে আলোচনা করে আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের বিষয় কি তাও আমরা জানবো ইনশা আল্লাহ তালা। তো আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলে সম্বলিত একটি হাদিসের মুবারকা শুরুতে শ্রবণ করে নিই। আল্লাহ তালার প্রিয় নবী রহমতুল্লিল্লা আলামিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরুদে পাক আসলে এমন একটি আমল যে আমলের দ্বারা নেকি অর্জিত হয়, গুনাহের ক্ষমা হয়, পদমর্যাদা বৃদ্ধি হয়, পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা শুরুতেই কালামুল্লাহ শরীফ অর্থাৎ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করে থাকি। কারি সাহেব আমাদের সাথে আছেন, শোয়েব ভাই, তার থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা বিষয় আজকে কী নিয়েছি তাও জানবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تقهر وأما بنعمة ربك فحدث. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করলাম। আসলে প্রতিটি মুসলমান যারা আমরা রয়েছি, মুমিন মুসলমান, তাদের উচিত আমরা যেন কুরআনের পাক থেকে প্রতিদিন কিছু না কিছু আয়াতে তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ ইয়াসউজ্জল শেখ তরিকাত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করেন। তার যেই আমাদের দেওয়া নেক আমল যে রিসালা রয়েছে, এর মধ্যে যে আমরা কুরআনে পাকের তেলাওয়াত করি কিনা, অর্থাৎ কুরআনে পাক খতম করি কিনা, এ ব্যাপারে উৎসাহ প্রদান করেন। পাশাপাশি এক তো কুরআনে পাকের তেলাওয়াত, পাশাপাশি এর অর্থ সহ এর ব্যাখ্যা আপনার তাফসির জানা, এ ব্যাপারে উৎসাহ প্রদান করেন। আমাদের উচিত আমরা যেন জ্ঞান অর্জনের নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরআনে পাকের তেলাওয়াত করি, পাশাপাশি প্রতিদিন আমরা কিছু না কিছু আয়াতের অনুবাদ এবং এর ব্যাখ্যা যেন আমরা পড়ে নিই ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আর বিষয় কি তাও আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। আমরা দেখা যায় আজকাল প্রায় প্রত্যেকটি মানুষ এই আকাঙ্ক্ষা করি যেন আমি যে কাজ করছি এই কাজের মধ্যে যেন আমার বরকত চলে আসে, আমার এই কাজের মধ্যে যেন আমি অল্প করব কিন্তু পাবো যেন বেশি, এরকম সবাই আকাঙ্ক্ষী হয়ে থাকে। মানুষ এক এক রকম আকাঙ্ক্ষী হয়ে থাকে, কেউ চায় তার সম্পদের মধ্যে বরকত হোক, কেউ চায় তার ঘর বাড়ির মধ্যে বরকত হোক, কেউ চায় যে তার সন্তানের মধ্যে বরকত হোক, অর্থাৎ এক একজন সবাই আমরা প্রায় কমবেশ এই আকাঙ্ক্ষা করি যেন আমার প্রতিটি কাজে যেন বরকত হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বরকত হওয়ার কিছু মাধ্যম রয়েছে, আবার কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো আমাদের কাজের মধ্যে, আমাদের যে বিষয়গুলো বরকত হবে এই বরকত হওয়ার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জি হ্যাঁ, কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে এই বিষয়গুলো শুনবো, যে বরকতহীনতা অর্থাৎ বরকতশূন্যতা কেন হয়, বরকতশূন্যতার কারণ কী, বরকতশূন্যতার বিষয় নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করবো। আজকে আমাদের বিষয় আমরা নিয়েছি বরকতহীন চারটি বস্তু, এই বস্তু চারটি কি যার মধ্যে বরকত নেই, এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করবো। আর মোবাইল লেগে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ তাআলা তার সাথে আমরা আলোচনা করবো আজকে এর বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আসুন আমরা শোয়েব ভাই থেকে হামদে বারি তাআলা শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা মোবাইল লেগে দাওয়াত ইসলামীর সাথে আজকের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রথমে আমি নিয়ত করে নিই আল্লাহ এবং প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জন নিয়তে কালাম পাঠ করব। আপনারও নিয়ত করে নিন আল্লাহ এবং প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে হামদে বারী তাআলা ও কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ। Sallallahu alayka ya Rasulullah والسلام عليك يا حبيب الله خدا کا ذکر کرے ذکر مصطفیٰ نہ کرے ہمارے منہ میں ہو ایسی زبان خدا نہ کرے ہماری منہ میں ہو ایسی
زبان خدا نہ کرے۔ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ اللہ 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 اللہ۔ دیکھتے چاہے ریدا تو محسوس حنو کرے شاب ذکر اللہ اللہ بھولنی بھول بولا خدا تو میں کبھو من پران خدا اللہ 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 باغنی گگنی آلو چھو تمہار پربھتی آلو چھونا تمہار تمہیں ایک کو دیتی آنند آشیم تب نے آشیش دار جلا جلا اللہ 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 شرفی تھی دی چائے تو بیتے شدھو امرت ماری بن بندہ ہے سبحانہ تمہیں پوتا پبتر آنانتا آشیشن رحیم رحمان اللہ 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 اللہ
পক্ষী কোল করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শালমা কেউ বলে খোদা সুবহানাহু আরশ সবাই বলে তাশরীক লহু আল্লাহু 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 আল্লাহু
সকাল সকাল মাদানী চ্যানেলের মাধ্যমে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে আমরা হামদে বারী তাআলা কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদের পুরোটা দিন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। ইবাদত এগুলো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার যে হুকুম বিধান রয়েছে আমাদের জন্য তা যেন আমরা পালন করতে পারি। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়ে তো আমরা জেনে গিয়েছি, বরকতহীন চারটি বস্তু কি, এমন চারটি বস্তু রয়েছে যা আমাদের বরকতকে দূর করে দেয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর মোবাইল লিগে দাওয়াত ইসলামী আলফেসানি আত্তারি আমাদের সাথে রয়েছেন, বাপুর সাথে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব আজকের বিষয় নিয়ে। বাপু, বিষয় তো শুনলেন যে বরকতহীন চারটি বস্তু, তো এই বিষয়ে কিছু মাদানী ফুল আমাদের দর্শকের উদ্দেশ্যে।
আমরা বলি যে কাজগুলোতে কল্যাণ নেই, যে কাজগুলোতে মুসলমানের জন্য আমাদের জন্য ভালো কিছু নেই, খারাপই খারাপ, সেই কাজগুলো নিয়ে আজকের আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলের জন্যই জানা এবং বোঝা, শেখা এবং এর উপর আমল করা অতীব জরুরি। হাদিসে কারিমের মধ্যে আসছে যার সারাংশ, যে অনেকগুলোই বিষয় রয়েছে যার মধ্যে চারটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যে কল্যাণহীন চারটি বস্তু। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে যেই কাজের মধ্যে, যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলা রেজামন্দি নেই, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা রাজি নেই, এই কাজ তার পছন্দনীয় নয়, এই কাজগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। এর মধ্যে দেখুন, টপিক তো একেবারে সংক্ষিপ্ত কিন্তু আলোচনা কিন্তু
বিশদ,
এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো এক একটা
পর্ব হয়ে যাবে।
আপনার আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলো যদি আমরা দেখি, তাহলে হয়তো অহরহ আমরা করেই যাচ্ছি, হয়েই যাচ্ছে আমাদের দ্বারা, চোখের পলকে পলকে হচ্ছে, হাতের ইশারায় হচ্ছে, পায়া দিয়ে চলতে গিয়ে হচ্ছে, আমাদের দেমাক ও বুদ্ধি দ্বারা ভাবতে গিয়ে হচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের এই অসন্তুষ্টমূলক কাজগুলো হয়েই যাচ্ছে। যে কাজের মধ্যে মহান রব তাআলা রাজি নেই, যে কাজের মধ্যে প্রভু আমাদের উপর মানে নারাজ হয়ে যান, সেই কাজগুলোই আমরা বেশিরভাগ সময় করে থাকি। আপনি দেখুন, সেই সকাল থেকে রাত পর্যন্ত অথবা ঘুম যাওয়া পর্যন্ত মানুষ কিন্তু ইচ্ছে যদি করে, তাহলে প্রত্যেকটি কাজই আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করতে পারে।
জি,
কেননা মুসলমান আমরা, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই কাজগুলো থেকে অনেক দূরে। আপনার এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমি দৈনিক 25 ওয়াক্ত নামাজ আদায় করি।
সুবহানাল্লাহ।
লোকেরা প্রশ্ন করলেন নামাজ পাঁচ ওয়াক্ত আর আপনি 25 ওয়াক্ত নামাজ আদায় করেন, বুঝলাম না। তো বললেন যে আমি 5 ওয়াক্ত পড়ি এবং আরো 4 জনকে আমি দাওয়াত দিয়ে নামাজের জন্য নিয়ে যাই।
সুবহানাল্লাহ।
তো যেহেতু নেক কাজের দাওয়াত দেয়া এটাও নেক কাজ,
নেক কাজ।
যদি কেউ 1 টাকা অথবা কোনো সাদকা করতে পারে না কিন্তু কারো মাধ্যমে তিনি বলে সাদকা করালো, তাহলে ওই সাদকা তিনি যে করলো তারও সওয়াব হবে, যে বলে করালো তারও সওয়াব হবে।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আমি নামাজ আদায় করব, আমার নামাজ কবুল হলো কি হলো না আমি জানি না, কিন্তু আমি যদি কাউকে দাওয়াত দিয়ে নামাজ আদায় করাই তাহলে সেই কবুলকৃত সওয়াব আমি পেয়ে যাব। তো এভাবে করে প্রত্যেকটি কাজ দেখুন যদি নেক কাজের মধ্যে আমরা অতিবাহিত করি তাহলে এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যায়। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি মধ্যে থাকলেই আমাদের মন মাইন্ড সকল কিছু ভালো কাটবে। হয়তোবা মুমিন ব্যক্তি বলতেই পরীক্ষা, এই যে আয়াতে কারিমা রয়েছে সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমা রয়েছে, তো এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে।
জি,
মুমিন মুসলমান যারা হবে তাদেরকে পরীক্ষা করা হবে, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার রাজি এবং খুশি মতো নিজের জীবনকে অতিবাহিত করবেন তিনি দুনিয়া এবং আখেরা তার জন্য উত্তম হবে।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এজন্য পরীক্ষার মধ্যে মুমিন বান্দারাই পড়বে, আর এই পরীক্ষার মধ্যে পড়াটাও আল্লাহর রাজি, এর মধ্যে ধৈর্য ধারণ করাটাও আল্লাহ তাআলার
সন্তুষ্টি,
আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং এই ধৈর্য পরীক্ষায় পড়াটা এবং ধৈর্য ধারণ করাটা এটাও তার পদ মর্যাদাকে বুলন্দ করে দেয়। হাদিসে পাকের মধ্যে আসছে সারমর্ম যে আদম সন্তান মুসলমানের পায়ে যদি কাটাও বিদ্ধ হয়ে যায়, কাটাও পড়ে যায়, তাহলে সে যে উহু শব্দ করে এই উহু শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মিটিয়ে দেন। সারমর্ম আরজ করছি আর কি, এই যে কষ্ট, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, গুনাহগুলোকে মুক্ত করে দেন। অর্থাৎ কষ্টে যখন নিপীড়িত হয় আর ধৈর্য ধারণ করে তাহলে এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ওনার পায়ের নখ উঠে গেল, এখন সে যখন নখ উঠে গেল পরক্ষণে তিনি হাসতে লাগলেন। হাসিটা কি অট্টহাসি? অট্টহাসি না, মানে হাস্যোজ্জ্বল চেহারা,
এই আঘাত পেয়েও,
আঘাত পেয়েও তিনি হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে রয়েছেন। তো তার সাথীরা জিজ্ঞাসা করলেন যে আপনার পায়ের নখ উপড়ে গেল, পায়ের নখ উঠে গেল আর আপনি আপনার মুখে হাসি, ব্যাপারটা বুঝতে পারলাম না। তিনি বললেন যে ব্যথা তো হচ্ছে প্রচণ্ড, ব্যথার কারণে আমি অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যে ধৈর্য ধারণ করার মধ্যে যে সওয়াব রয়েছে, যে প্রতিদান রয়েছে, আল্লাহ তাআলা যে প্রতিদান দান করবেন সেই প্রতিদানের দিকে চেয়ে আমার মুখে হাসি চলে আসছে,
ব্যথার ব্যথার
ব্যথার আঘাত আমি ভুলে গিয়েছি।
সুবহানাল্লাহ।
বুজুর্গানে কিরাম যারা ছিলেন, যারা আল্লাহর ওলিয়া ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাদের অবস্থা কিন্তু আল্লাহ তাআলার রেজার মধ্যে থাকতো, আল্লাহ তাআলার রাজির মধ্যে থাকতো, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে থাকতো। আমাদের অবস্থা দেখুন, তেলাপোকা এখানে নেই ওখানে আছে। মহিলাদের কথা বলছি আমি, তেলাপোকা নিজের শরীরে এখন উঠেনি, ও পাশে রয়েছে, চিৎকার দিয়ে খাট থেকে নেমে যাবে, এই অবস্থা, এই হাল আমাদের সমাজের মধ্যে। কিন্তু আপনার কষ্টে নিপীড়িত হওয়া, ধৈর্য ধারণ করা, এটা আমাদের সমাজের মধ্যে একেবারে
নাই
বললেই চলে। যাদের মধ্যেও আছে তো তাদের মধ্যেও কতটুকু সন্তুষ্ট পাওয়া যাচ্ছে সেটাও অনেক দেখার বিষয়, বোঝার বিষয়। এজন্য আমাদের প্রত্যেকটি কাজ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক না হয়, আল্লাহ তাআলার রেজাবন্দির মধ্যে না হয়, তাহলে এই কাজগুলো আমাদের অকল্যাণ হয়ে যাবে, কল্যাণ হবে না। এই কল্যাণ থেকে আমরা মেহরুম হয়ে যাব, আর আমরা যদি দুনিয়ার মধ্যে কল্যাণ থেকে মেহরুম হয়ে যাই তাহলে আখিরাতেও কল্যাণ থেকে মেহরুম হয়ে যাব। কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, পুলসিরাতের মধ্যে যদি কল্যাণের অকল্যাণ হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার তো জায়গা থাকবে না। সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক হওয়া উচিত।
আসলে দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করলাম আলফাসানি বাপুর কাছ থেকে, যে আমাদের যে প্রথম বিষয়টি আমরা নিয়েছি অর্থাৎ 4টি যে বস্তু রয়েছে এর মধ্যে প্রথম যেটা আল্লাহ তাআলার রেজামন্দি। আসলে প্রত্যেকটি কাজ যা আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক হয় বা আল্লাহ তাআলার বিধানের মধ্যে রয়েছে, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাব। আর যদি বিধান মোতাবেক যদি না হয় আমাদের কাজকর্ম, তাহলে আমরা এটির মধ্যে আল্লাহ তাআলার রেজামন্দি থাকবে না, আল্লাহ তাআলার রাসূলের রেজামন্দি থাকবে না, তখনই আমরা অকল্যাণের দিকে ধাবিত হব, অকল্যাণের মধ্যে লিপ্ত হবে। এজন্য আমরা আমাদের উচিত আমরা যেন কল্যাণমূলক কাজ অর্থাৎ আল্লাহ তাআলার রেজামন্দিমূলক কাজ করি। আর এই কাজ আমরা নিজেরাও জানি যে আমরা দিনের মধ্যে কতগুলো এমন কাজ করছি যে কাজগুলো দ্বারা আল্লাহ তাআলাকে আমরা অসন্তুষ্ট করছি।
আপনি দেখুন না সোহেল ভাই, এখানে আমি দুনিয়াবি যদি কিছু উদাহরণ টেনে আনি, একজন সন্তান তিনি তার মা বাবাকে খুশি করার জন্য মা বাবার সন্তুষ্টিমূলক কাজ করে থাকে, স্ত্রী তার স্বামীকে সন্তুষ্টি করার জন্য তার সন্তুষ্টিমূলক কাজ করে থাকে। তেমনইভাবে যদি আপনি দেখুন সমাজপতি যারা রয়েছে দলের নমিনেশন পাওয়ার জন্য তার দলের যে নেতা থাকে তার সন্তুষ্টিমূলক কাজ করে থাকে, হোক মিথ্যা হোক সত্য, যেভাবেই হোক তাকে রাজি করতে হবে, নমিনেশন পেতে হবে আমাকে, ভোটে জেতার জন্য তাকে যা কিছু দরকার সেই কাজগুলো সে করেই যায়। তাকে ওই সময় যদি জুতার বাড়িও কেউ দেয় তাহলে তার এটা গায়ে লাগে না।
জি,
যদি কথার কথা আর কি, যদি তার ভোটাররা যদি কিছু একটা বলে দেয় তার শরীরে সেটা লাগে না, তার মনে মনে এটাই থাকে আগে ভোটে জিতে নেই তারপর দেখানো হবে, মানে এরকম কিছু একটা থাকে। অর্থাৎ সন্তুষ্ট পাওয়ার লক্ষ্যে এই কাজগুলো করে থাকে দুনিয়াবি ক্ষেত্রে। সে আমরা এই কাজগুলো করছি একজন এজ এ সন্তান, এজ এ স্বামী, এজ এ স্ত্রী, তারপরে আপনার সমাজপতি বলেন, যা কিছু বলেন, আপনি কোনো কোম্পানি ফ্যাক্টরি মধ্যে যারা চাকরি করে থাকে তো সেখানে সুপারভাইজার থাকে, জিএমপিএম থাকে, সিও থাকে, ম্যানেজার থাকে, তাদের দিল খুশি করার জন্য কাজগুলো মানে হয়ে থাকে। কিন্তু মহান রব তাআলাকে খুশি করার জন্য আমরা কতটুকু করছি, মহান রব তাআলাকে খুশি করার জন্য তার সন্তুষ্টিমূলক কাজ কতটুকু করছি, জান্নাত লাভের জন্য আমি কতটুকু করছি, মহান রব তাআলা সন্তুষ্ট হলেই তো আমরা জান্নাত লাভ করব।
এই বিষয়টা আমরা যে দুনিয়াবি যে উদাহরণ আপনি দিলেন এখানে দেখা যায় যে আমরা এর রেজাল্ট হাতে হাত পেয়ে যাচ্ছি। আমি আমার বসের সাথে তোষামত করছি, তার সন্তুষ্টিমূলক কাজ করছি, বস আমাকে বিনিময়ে কিছু না কিছু অর্থ দিচ্ছে বা আমার প্রমোশন করে দিচ্ছে, যেটা বাহ্যিকভাবে দৃষ্টিগোচর হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার যেই সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিদান দিবে এটা বাহ্যিকভাবে আমরা দেখি না, কিন্তু এটা যদি পরোক্ষভাবে আমরা চিন্তা করি তাহলে দেখব আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেন, এমন এমন পুরস্কার দান করেন যা আমাদের কল্পনায় থাকে না, কিন্তু ওই বিষয়গুলো আমরা পেয়ে যাই আর আখিরাতে তো এর প্রতিদান রয়েছে।
এখানে একটা জিনিস দেখুন, দুনিয়াবি ক্ষেত্রে যেটা আমরা মনে করি আপনি বলেন না সাথে সাথে আমরা পেয়ে যাই, তো দেখুন ইজ্জত দেনে ওয়ালা রব তাআলা
আল্লাহ,
এবং জিল্লাতি দেনে ওয়ালা রব তাআলা, তু ইজ্জু মান তাশাউ অতু জিল্লু মান তাশাউ, সূরা বাকারার মধ্যেই। আচ্ছা এখানে দেখুন, কোনো কেউ ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, কেউ গার্মেন্টস বলেন, কেউ অন্য কোম্পানি বলেন, যে কোনো কোম্পানি থেকে যে কেউ কাজ করে থাকে সেখানে তার সুপারভাইজারকে খুশি করতে হবে, এই তো?
জি,
সুপারভাইজারকে মানে হাত করে সে সকল কাজ করতে পারে।
জি,
অর্থাৎ যদি তার বস তার উপর রাজি থাকে তাহলে সে একটু লেট আসলেও সমস্যা নেই,
সমস্যা নেই,
একদিন অ্যাবসেন্ট করলেও সমস্যা নেই, অথবা কাজের মধ্যে একটু ভুল করলেও সমস্যা নেই, এটা হচ্ছে তার বসকে মেনটেন করে নিছে।
জি,
এখানে দেখুন, এখানে যদি সে রব তাআলা সন্তুষ্টিমূলক কাজ করত তাহলে তার উপর এই যে মিথ্যা প্ররোচনার যে বস রাজি, এই রাজিটা তার দরকার ছিল, এমনিতেই রাজি থাকতো।
জি,
বস না শুধু মালিক পর্যন্ত সে রাজি থাকতো। কিভাবে? আপনার আমিরুস সুন্নাতের একটা রিসালা আছে, আপনার হালাল উপার্জনের 50টি মাদানি ফুল, এর মধ্যে যদি যে বিপদগুলো দেয়া রয়েছে, লেট হলে কি করতে হবে, কাজটা কি স্পিডে করবে না আস্তে করবে না মধ্যম পন্থায় করবে, কিভাবে করলে শরীয়তসম্মত হবে, আচ্ছা এই কাজটা আমি করতেছি তো কাজের ক্ষেত্রে আমাকে কতটুকু অবহেলা, কতটুকু কি করলে আমার টাকাটা হালাল হবে, অর্থাৎ টাকাটা হালাল করার জন্য আমাকে রব তাআলার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আমাকে এখানে ডিউটি করতে হবে, ঠিক না? যদি সেইভাবে ডিউটি করি তাহলে কিন্তু প্রপার ডিউটিটা হবে, আর প্রপার ডিউটি হলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি পেলাম, করবার ডিউটি হলে, যে রব তাআলা যেভাবে আমাদেরকে হুকুম করেছেন, ইসলামী শরিয়া আমাদেরকে যেভাবে বলেছেন, আমি সেভাবে আমি ডিউটি করলাম। তো ডিউটি করার জন্য যদি সেই প্রপার ডিউটিটা যদি কেউ তার কোম্পানি কেউ আপনার ইতে করে ফেলে, তাহলে কিন্তু তার বস নিঃসন্দেহে রাজি হয়ে যাবে। এক্ষেত্রে বোঝা যায় যে স্রষ্টাকে রাজি করা যায় তাহলে সৃষ্টি অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, যার সারমর্ম কিছুটা এরকমের, যে মহান রব তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো।
সুবহানাল্লাহ।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা যখন শ্রবণ করেন তখন এই বাণীকে তিনি সমস্ত আসমানে যারা রয়েছেন ফেরেশতাকুলের মাঝে বলে দেন, যে রব তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো।
সুবহানাল্লাহ।
যখন এই বাণী প্রচার করা হয়ে যায় তখন সকল আসমানবাসীরা আপনার ফেরেশতাকুল তারা ভালোবাসতে থাকেন, পাশাপাশি দুনিয়ার মধ্যেও তাকে দুনিয়াবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে দেন।
ঠিক না? দুনিয়াবাসীর মধ্যে তার ভালোবাসা
ঢুকিয়ে দেওয়া হয়। দেখুন, আল্লাহ তাআলা রেজামন্দির মধ্যে সবকিছু, আল্লাহ তাআলা রাজির মধ্যে সবকিছু, আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজের মধ্যেই সবকিছু।
আসলে যে বিষয়টি তুলে ধরলেন বাবু খুবই সুন্দর বিষয়, দর্শকবৃন্দ, আসলে আমাদের চিন্তা ভাবনার বিষয় যে এখানে আমরা হয়তো দেখা যাচ্ছে দুনিয়ার মালিককে খুশি করতে গিয়ে আমরা তাকে খুশি করি, তার সাথে রিলেশন ভালো রাখি, কিন্তু নিজের কাজের মধ্যে আমরা এই ব্যাঘাত ঘটাই কম করি, অথবা যে বিষয়গুলো বাপু বললেন যে লেট করি, অ্যাবসেন্ট করি এই তোষামোদের কারণে বা তার সাথে ভালো সম্পর্কের কারণে, দেখা যাচ্ছে সে আমাকে কিছু বলছে না, কিন্তু এটা কতটুকু আমার জন্য শরীয়তসম্মত। আর যে বিষয়টি আরেকটি বিষয় তুলে উঠে আসলো তা হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার। যখন আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো, হাকিকি মালিক যিনি আমাদের, তাকে যখন আমরা খুশি করতে পারবো, রাজি করতে পারবো, শরীয়তসম্মতভাবে যে বিধান রয়েছে বিধানাবলীর উপর আমল করব, তখন দেখা যাবে দুনিয়ার মালিক অটোমেটিক আমাদের উপর খুশি হয়ে যাবেন। তো এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক হয়ে থাকে, প্রতিটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়। কেননা যে কাজটি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক নয়, হয়তোবা আমি তার কাছ থেকে তাকে তোষামোদ করে তার সাথে ভালো রিলেশন করে আমি টাকাটা নিয়ে নিচ্ছি, কিন্তু আমার এই টাকার মধ্যে এই টাকাটা কতটুকু শরীয়তসম্মত হলো, আমি যতক্ষণ কাজ করতে পারিনি ততটুকু তো টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে না। আর যখন জায়েজ হবে না তখন আমরা এটা নেব। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে বরকত নেই। তো এখন আমি হারাম উপার্জন করছি আর এর মধ্যে যদি আমি বরকতের আশা করি তা হয় না। হারাম উপার্জন দেখবেন আপনি যদি করছেন, এই হারাম উপার্জনের কারণে দেখা যায় ঘরের মধ্যে কোনো পেরেশানি চলে আসে, এই হারাম উপার্জনের মাধ্যমে নিজের কোনো সমস্যার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং কোনো না কোনোভাবে ওই হারাম উপার্জনটা ব্যয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে আমাদের উচিত আল্লাহ তাআলার বিধান মেনে চলা, হালাল কাজকে অবলম্বন করা, নিজের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল বাস দেরি ওয়াসতে হো সুবহানাল্লাহ কার ইখলাস এসা আতা ইয়া ইলাহি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুক। আরও বিষয় রয়েছে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের শোয়েব ভাইয়ের কাছে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই।
পৃথিবীতে করেছে খুদা সৃজন, যা কিছু পৃথিবীতে করেছে খুদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন, যা কিছু পৃথিবীতে করেছে খুদা সৃজন, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী
কত সুন্দর গ হইনি কেহ সিজন তোমার মত সুন্দর গ হইনি কেহ সিজন হুসনি খাতা হে জিসকে নামকে কসম ও মলিহে দিলারা হামারা নবী জিকির সব ভি কে জব তক না মজকুর হো নমকি হুসনে বালা হামারা নবী তোমার মত সুন্দর গ হইনি কেহ সিজন যবে পাবে তুমি দিদার প্রিয় নবী শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী রেখো অগ আশিস তুমি নত দু দিন চাচি ছুঁয়ে পৃথিবীতে করেছে খোদা যদি পর্দার প্রয়োজন যদি পর্দার প্রয়োজন যাচি ছুঁয়ে পৃথিবীতে করেছে খোদাস প্রিয় নবী যেমন কেন হবে এমন প্রিয় নবীরা রচনা জিথা দবে ছুঁয়ে পৃথিবীতে করেছে খোদাস প্রিয় নবী যেমন কেন হবে এমন চন্দ্র সূর্য পে গ সম্মানিত হইনি চন্দ্র সূর্য পে গ সম্মানিত হইনি গুম্বদে খজরা মর্যাদা বাবু খজিরা পে মর্যাদা বাবা পৃথিবীতে করেছে খুদা সর প্রিয় নবী যেমন কেন হবে
আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক বন্ধু বাস্তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা এমন এক ব্যক্তিত্ব যার মতো দুনিয়াতে আর কেউ নেই, না দুনিয়াতে কেউ ছিল না আসবে, কেমন এরকম কেউ এরকম নেই যাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং তার প্রতি শ্রদ্ধা বজায় রাখার তৌফিক দান করুক। দর্শক বন্ধু, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কল্যাণহীন চারটি বস্তু, এর মধ্যে একটি বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি, আরও তিনটি বিষয় রয়েছে, তিনটি বস্তু এমন রয়েছে যেই বিষয়গুলো কল্যাণহীন হয়ে থাকে। তো বাবুর কাছে আবারও আসবো যে অন্যান্য বিষয় নিয়ে যদি কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন। একটি বিষয় তো আমরা শুনলাম যে আল্লাহ তাআলার রেজামন্দে আমাদের প্রতিটি কাজের মধ্যে থাকতে হবে, এছাড়া আর কী কী বিষয় রয়েছে?
সম্পদের ব্যাপারে আসছে,
জি,
যে সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয়িত না হয়,
জি,
সেই সম্পদে কোনো কল্যাণ
নেই।
তো এখন এখানে কিন্তু অনেকগুলো কথা চলে আসে,
জি,
ফ্যামিলি খরচ বলেন। এখন আল্লাহ রাস্তায় দান করাটা শুধু আমরা মনে করি শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে আসলে,
জি,
দান বক্সে যে টাকাটা আমরা দেই, ফকির মিসকিনকে যার টাকাটা দেই, অথবা ঘরের মধ্যে কোনো ফকির আসলো, গরিব ব্যক্তি আসলো, তাকে আমরা কিছু দান করলে, অনেকে দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে দান করে থাকে, মাদানী চ্যানেলকে দান করে থাকে, বিকাশে টাকা পাঠিয়ে থাকে, তারা মনে করে এই দানগুলোই হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায়
দেওয়া
হচ্ছে, বাকিগুলো কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়া হচ্ছে না।
আমরা এটা মনে করি,
আমরা এগুলোই মনে করি, এগুলোই হচ্ছে আর কি। তো এখানে ইসলাম আমাদেরকে একেবারে সহজ করে দিয়েছেন,
সুবহানাল্লাহ,
হয়তো প্রত্যেকটি খরচই আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারি,
জি,
যদি আমরা জানি বুঝি এবং আমল
করতে পারি
ওই নিয়তে। যেটা নাজায়েজ কাজে ব্যবহৃত হয় সেটার কথা তো আলাদা
বিষয়,
সেটা তো নিঃসন্দেহে মানে অকল্যাণকর একটা বস্তু,
জি।
যেমন মনে করেন কিছুদিন পূর্বে 31st night গেল, এর মধ্যে আতশবাজি বলেন, আপনার অন্যান্য যে খোরাফাতগুলো হয়েছে, নাজায়েজ কাজগুলো হয়েছে,
জি,
তো এই কাজগুলো তো আপনার ওই দিনের 31st night যে টাকাগুলো ব্যয় হয়েছে, ইচ্ছে করলে এই ব্যয়টাও আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা যেত, এই ব্যয়টা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা
যেত।
আপনার এভাবে করে মানুষ যে বিভিন্ন ইভেন্টে খরচগুলো করে থাকে, পহেলা বৈশাখ বলুন অথবা আপনার বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের মধ্যে যে দিবসগুলো আছে, ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলোতে মানুষ খরচ করে থাকে, তো এই খরচগুলো কল্যাণকর করা যেতে পারে,
জি।
কল্যাণকর করতে হলে কল্যাণকর কাজগুলো সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। এখন আপনি 31st আতশবাজি করলেন, আতশবাজিতে কি কল্যাণ রয়েছে? শয়তানের পক্ষ থেকে,
জি,
হারাম নাজায়েজ বলা হয়েছে। আপনি পুরা মাইক ভাড়া করে, ডেক্সেট ভাড়া করে গান বাজালেন, তো কি লাভ হলো, ঠিক না? সেখানে তো অকল্যাণকর একটা কাজ। তারপরে আপনি দেখবেন যে এই দিনে মদ্যপান করা ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো হয়েছে, এগুলো অকল্যাণকর কাজে এই টাকাটা ব্যয় হয়েছে, এই এর মধ্যে তো কোনো কল্যাণ
নেই,
অকল্যাণকারী অকল্যাণকর। তো এই সময়গুলোতে ইভেন্টগুলোতেই বেশি খরচ হয়ে থাকে, এই জন্য ইভেন্টগুলো আমি প্রথমে নিলাম। তো ইভেন্টগুলোতে মানুষ বেশি আপনার নাজায়েজ কাজগুলো করে থাকে, এই ইভেন্টগুলোতে শরী ইসলামী মোতাবেক কিন্তু কাজগুলো করতে পারে। 31st ডেটকে উদযাপন করবে, এটা যদি জায়েজ পন্থায় করে তাহলে ইসলামী শরীয়ত নাজায়েজ বলেনি।
জি,
আপনি করতে পারেন, উদযাপন করতে পারেন, সমস্যা কি? আপনার যেমন কেউ নিজের জন্মদিন উদযাপন করে, নিজের সন্তানের জন্মদিন পালন করে থাকে, সমস্যা তো নাই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি যখনই এর মধ্যে অকল্যাণকর কাজ নিয়ে আসবেন, যেখানে নাজায়েজ কাজগুলো নিয়ে আসবেন, এই নাজায়েজ কাজের মধ্যে আপনার টাকাগুলো কি হচ্ছে?
ব্যয় হচ্ছে,
ব্যয় হচ্ছে। আপনি কেক 10 কেজি না 15 কেজি আরো বড় কেক নিয়ে আসেন, সমস্যা তো নেই, আপনি কেক খাবেন, কেক খাওয়াবেন। কিন্তু এটা এখন একটা আপনার দেখবেন ই হয়েছে, যার জন্মদিন যার জন্য কেক আনা হয়, কেক খাওয়া হয় না, কেক শরীরে মাখা হয়,
শরীরে মাখা হয়।
হ্যাঁ, এটা কোন ধরনের সিস্টেম? একটা খাবারের জিনিস আপনি শরীরে মেখে দিচ্ছেন, এটা তো আপনি অকল্যাণকর কাজ করতেছেন। এটা কোনো কাজের মধ্যে পড়লো? এই যে টাকাটা আপনি ব্যয় করলেন, এই টাকাটা তো অকল্যাণ, প্রথমে তো কল্যাণকর,
কিন্তু ব্যয় হলো,
ব্যয় হলো,
ব্যয় হলো।
যদি আপনি কেকটা ইসালে সওয়াব করতেন, ইসালে সওয়াব করে আপনি কেকের একটু একটু সবাইকে খাওয়াতেন,
জি,
এটা সওয়াবই সওয়াব হতো, তার জন্য কল্যাণকর হতো, টাকার ব্যয়টাও কল্যাণকর হতো। আপনি কি করলেন? আপনি এখানে আসলেন, বন্ধু বান্ধব মিললো, কেক কাটলো, কেক ওই যে তার শরীরে তার মুখে পুরো মানে মেখে দিল,
মেখে দেয়।
এটা কি, এটা এটা কোনো কাজ হলো? এটা কি ইসলামী শরিয়াতের কাজ? এটা কি আপনার কল্যাণকর কাজ হলো? এই টাকাটা ব্যয় হলোই অকল্যাণ কাজে? তো এখানে এই জিনিসগুলো আমাদের লক্ষণীয় কিছু, এবং কিছু কাজ বর্জনীয়। যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এই কাজগুলো আমাদের জন্য ভালো হবে। এই কাজ আর নয় তো, এই কে কেন মুখে মাখা হলো এর জবাবদিহি করতে হবে কিনা?
জি,
খাবারের একটা জিনিস, আপনি এটা খাবার জিনিস, আপনি শরীরে মাখার জিনিস না।
আসলে এটাকে অনেকে মনে করে এনজয় করে বা মনে করে যে খুশি হয়,
এর নাম এনজয় নয়,
এটা এনজয় নয়।
হতে পারে খাবারের মধ্যে এমন কোন কেমিক্যাল দেয়া রয়েছে, চোখে গেল, চোখ তার আপনার নষ্ট হয়ে গেল। আপনি হয়তো জেনেছেন, শুনেছেন, আপনার এখন আপনার কিছু স্প্রে রয়েছে, আপনার এটা কি বলে আমি জানি না, আপনার এই বার্থডেতে বেশি ইউজ হয়,
পার্টি স্প্রে বলা হয়।
পার্টি স্প্রে মারার কারণে ওখানে আগুন লেগে যায়, খুশি নিমিষেই মিটে যায়, এরকমও হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখুন ভরে পড়ে আছে এগুলো। পার্টি স্প্রে মেরেছে, আগুন ধরে গেছে, পুরো রুম আগুন হয়ে গেছে, মানুষ ঝলসে গেছে, কোথায় খুশি হলো? এই যে আপনার অকল্যাণকর কাজের মধ্যে ব্যয় হচ্ছে, তো ইসলামী শরিয়াত সেখানেই বাধা দেয় যেখানে আপনার এই অকল্যাণকর কাজ হয়। কল্যাণকর যদি কাজ হয়, আপনি আপনার সন্তানে অথবা বন্ধু বান্ধব মিলে আপনি পার্টি করছেন, নাজায়েজ তো না, আপনি পার্টি করেন, সমস্যা কি? শীতের সিজনে অনেকে আপনার ওই যে খেজুরের রস দিয়ে পায়েশ বানিয়ে মানে খায়, এটা এনজয় করে। ইসলামী শরীয়ত তো বাধা দেয়, আপনি যখন চুরি করে আনবেন এটা তো বাধা।
জি,
কালকে দেখলাম স্ট্যাটাস দিছে আপনার রসের দুইটাই লেখা আছে ওখানে, লেখা লেখা চুরি করলে এই মাত্র আনলাম।
আহা,
চিন্তা করছেন, স্ট্যাটাস দিছে ফেসবুক স্ট্যাটাস, চুরি করে আনলাম, হয়তো হয়তো সে মজা করে এটা দিল, আমার মনে হচ্ছে মজা করে দিছে, আর না চুরি করে এনে কেউ এরকম স্ট্যাটাস দিবে না। কিন্তু আমাদের, আমি বুঝতে চাচ্ছি আমাদের যে মন মাইন্ড কতদূর নিচে চলে গেছে।
জি,
ঠিক আছে, আমার মনে পড়ে গেল, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমার একটা ওস্তাদ ট্রান্সফার হচ্ছিল,
জি,
খুব মহব্বত করতো, আমরা 3-4 জন ওনার অনেকগুলো কিতাব, এই কিতাব নিয়ে আমাদের এলাকায় তো গাড়ি ঘোড়া ছিল না ওই সময়, আমরা ট্রলারে করে, ট্রলার বলা হয় ছোট নৌকাগুলো, মেশিন, এর মাধ্যমে ওনার বাড়িতে আমরা গেলাম, তো সারা রাত কাটালাম। তো শীতকাল ছিল, তিনি আমাদেরকে রাতে এই রস দিয়ে পায়েস বানিয়ে
খাওয়ালেন।
তো কিভাবে খাওয়ালেন, উনি আগে ভাগে তিনি ওই খেজুরে গাছ কাটতেন, তাকে বলে রাখছেন যে আমার ছাত্ররা আসছে, আজকে রস দিতে হবে রাতে। তো উনি রস ওই দিন দিয়ে দিছে, যতগুলো দিচ্ছে টাকা দিয়ে দিছে। তো আপনারাও যদি এভাবে শীতকালে খেতে মনে চায়, মনে চাইতেই পারে, আল্লাহ তালার নেয়ামত, আপনি খাবেন, এটাই তো আল্লাহ তালা দিয়েছেনই খাওয়ার জন্য নেয়ামত, ঠিক না? আপনি দেখুন না, যদি এটা তো ওই আপনার খেজুর গাছের রস বলি আমরা, কিন্তু এটা তো ওই গাছের রক্ত, আমাদের শরীর কাটলে যেভাবে রক্ত প্রবাহিত হয়, শরীরটা ওর মানে গাছটা কাটা হচ্ছে, তার রক্ত বের হচ্ছে, আমরা সেটা খাচ্ছি, ঠিক না? এটা আল্লাহ তাআলা নিয়ামত, আমাদের জন্য নিয়ামত দিয়েছে, এর মধ্যে অনেক শিফা রয়েছে, অনেক কল্যাণকর বস্তু রয়েছে। তো এটাকে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা
উচিত,
চুরি করে নয়, এখানে অকল্যাণকর কাজ করে নয়, কল্যাণকর কাজ মনে করে আপনারা বন্ধু বান্ধব মিলে খাবেন, কোনো সমস্যা নেই, এটাকে কিনে এনে আপনি তারপরে কি যতগুলো অকল্যাণকর কাজের মধ্যে আমার টাকা ব্যয় হচ্ছে, এই সম্পদ ব্যয় হচ্ছে, সেই সম্পদ ব্যয় হওয়াটাই আল্লাহ তাআলার রাজি নাই। এখানে অকল্যাণকর কাজে ব্যয় হচ্ছে, এটা কল্যাণকর নয়।
আসলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কোন টাকাটা আমার, কোন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় হচ্ছে আর কোনটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে না। আমি একটি টাকা সাদাকা করলাম বা কাউকে দিলাম, কাউকে দেওয়ার পরে যদি আমার মনে না আমি একটি ভালো কাজ করেছি, তাহলে বুঝতে হবে যে না, আমি এই কাজটা, যে সম্পদ ব্যয় করলাম, এটা আল্লাহর রাস্তায় হোক, তা কোনো গরিবকে সহযোগিতা করে অথবা নিজের পরিবারবর্গের জন্য আমি খাবার নিয়ে আসলাম, নিয়ে এসে তাদেরকে খাওয়ালাম যে না, তাদের মনটা আজকে ভরতে পেরেছি, আমি তার মনটাকে ভরতে পেরেছি, এটা যদি চিন্তা আমার মাইন্ডে আসে তাহলে না, এই টাকাটা আমার বৃথা যায়নি, আমার এটা কাজে লেগেছে, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার পথে ব্যয় করা, নিজের পরিবারের জন্য খরচ করা, এটাও একটি সদকা স্বরূপ। তো আমাদের উচিত যেই পয়সা, যে টাকা আমরা খরচ করি তা যেন ভালো কাজের মধ্যে ব্যয় করি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কল্যাণহীন বস্তু, দর্শকবৃন্দ মনে রাখবেন কল্যাণহীন যে বস্তু রয়েছে, যেই আমরা যদি কল্যাণহীন বস্তুর মধ্যে লেগে যাই আমাদের জন্য ধ্বংস, কারণ কল্যাণ যে যেটার মধ্যে নেই সেটার মধ্যে কোনো ভালো কিছু নেই, আর ভালো কিছু না থাকলে এটার মধ্যে খারাপ কিছুই রয়েছে, আর খারাপ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা যাই ব্যয় করবো, যে সম্পদই ব্যয় করবো, তা আল্লাহর রাস্তায় যেন হয়ে থাকে। আল্লাহর রাস্তায় ব্যয় করা বলতে যেগুলো জায়েজ পন্থা রয়েছে, বাপু বেশ কিছু বিষয় আমাদের নক করলো, আমাদেরকে জানালো যে আমরা বিভিন্ন পার্টি করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, প্রোগ্রাম করি, কিন্তু সেখানে যে অপব্যবহার বা অপচয় হচ্ছে এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকি। যখনই আমরা অপচয়মূলক কাজ করব, যেমন যে বিষয়গুলো তুলে ধরলেন, যে কেকের বিষয়গুলো বা বিভিন্ন পার্টির জন্য যে বিষয়গুলো, আমরা জন্মদিন পালন করছি, হ্যাঁ, জন্মদিনের মধ্যে আমরা মিলাদ বা দুরুদ সালাম ইসালে সবের আয়োজন করি, ইসালে সবের আয়োজন করে এরপর আমরা এগুলো ব্যয় করি, তাহলে দেখা যাবে এটা আমাদের ভালো কাজে লাগলো। আর এই যে 31st night বলি, যে কোনো ওকেশন বলি বা যে কোনো আমরা ইভেন্ট বলি, এই ইভেন্টগুলোতে যদি আমরা আমাদের টাকাগুলো ভালো পরিবারের জন্য, নিজের বন্ধুবান্ধবের জন্য ব্যয় করি, কিন্তু ভালো ভালো নিয়ত এবং শরীয়তসম্মত কাজে যখন আমরা ব্যয় করব, এই টাকাটা আমার আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো হবে। আল্লাহ নিজের আত্মীয় স্বজনকে খাওয়াবো, এটাও সাদকা স্বরূপ। তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বেশ কিছু আমরা আলোচনাও করেছি, যাবো আপনাদের কিছু কল এবং কমেন্টসের দিকে, কিছু কমেন্টস পড়বো আপনাদের। অনেকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন, আমাদের সাথে আছেন জহিরুদ্দিন ভাই, আমাদের সাথে আছেন MD রিফাতুল ইসলাম, রিফাত ভাই আমাদের সাথে আছেন, তিনি জানিয়েছেন শুভ সকাল জানিয়েছেন। এরপর পারভেজ ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শানেয়া সাগর ভাই, আক্তার খান আমাদের সাথে আছেন, এরপর আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন শাহলম ভাই, এরপর আমাদের সাথে আছেন আবু বকর সিদ্দিক ভাই, গোল্ডেন মদিনা আইডি আমাদের সাথে আছেন, তিনি কমেন্টস করেছেন, মানুষকে কষ্ট দেওয়াকে এখন কৌতুক মনে করা হচ্ছে, আসলে বাস্তবিক আল্লাহ তালা আমাদেরকে এই কাজ থেকে রক্ষা করুক, আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। শহীদুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরও অনেকে আছেন দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, যারা আমাদেরকে কমেন্টস করেছেন বা মেসেজ করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন ইনশা আল্লাহ তালা। কিছু কলসের দিকে যাবো, আপনাদের কল শ্রবণ করবো ইনশা আল্লাহ তালা। জি, কল চালিয়ে দিন। আপনি কালাম শুনতে চাচ্ছেন আলা হজরতের সবচেয়ে আল্লাহ আল্লাহ হামারা নবী, ইনশাআল্লাহ তালা চেষ্টা করবো, সব ভাই আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ তালা। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কক্সবাজার। আমি একটা নাত রাসুল শুনতে চাই। নাত রাসুলটির নাম হলো হাসবি রব্বি জাল্লাল্লাহ।
আচ্ছা, এটি কালাম বা হামদ হাসবি রব্বি জাল্লাহ, ইনশাআল্লাহ তালা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমি মোহাম্মদ ইমন হোসেন নারায়ণগঞ্জ বলছি। আমি দাওয়াতে ইসলামকে খুব ভালোবাসি, কিছুদিন আগে থেকে দেখছি যে আমার এলাকায় দাওয়াতে ইসলামের মাদানি কাজ হচ্ছে, তো আমি অনেক খুশি হলাম। দোয়া করবেন আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু দিয়ে যেন আমি দাওয়াতে ইসলামের সাথে কাজ করে দিতে পারি ইনশাআল্লাহ। আমাকে একটি নাতের আপনি শুনিয়ে দিন, আমার আত্মার জিন্দাবাদ।
ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আপনি মানকাবাদ শুনতে চেয়েছেন, পাশাপাশি মাদানী কাজের কথাও বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে মাদানী কাজ করার তৌফিক দান করুক। সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি যেহেতু নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন, আপনার ডিআইটি মিন্নত আলী শাহ জামে মসজিদে আমাদের প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় আপনি অংশগ্রহণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি দাওয়াত ইসলামী মাদানী কাফেলা হয়ে থাকে প্রতি সপ্তাহে, এক এক স্থানে, শহর থেকে শহরে মাদানী কাফেলা সফর হয়। সাত দিনের ফয়জানের নামাজ কোর্স অনুষ্ঠিত হবে। এখানে ওযু, গোসল, নামাজের পদ্ধতি, নামাজের মাসআলা মাসাইল এগুলো শেখানো হবে। দর্শকবৃন্দ যারা নারায়ণগঞ্জবাসী রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যোগাযোগ করুন আমাদের কল সেন্টারে, কোথায় হবে, কখন থেকে হবে, কীভাবে হবে বিষয়গুলো জেনে আপনারা নিজেরা অংশগ্রহণ করুন। আমরা কিছুটা সময় দিয়ে যদি নামাজ, ওযু, গোসল শিখে নিই, ইনশাআল্লাহ তাআলা এগুলো আমার কাজে আসবে, এগুলো আমরা প্র্যাকটিক্যালভাবে পরবর্তীতে করতে পারবো। আমরা অনেকে নামাজ আদায় করি, কিন্তু এর সহি শুদ্ধ যে পদ্ধতি রয়েছে তা আমাদের জানা থাকে না। তো এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা সহি শুদ্ধভাবে এই নামাজ, গোসল, ওযু এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী কল।
ফারুক আহমেদ মুজিগঞ্জ থেকে, আমি একটা নাত শুনতে চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, আপনি নাত শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা যাব সাহেবের কাছে, কিছু নাতের ফরমাইশ এলো, আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যতটুকুই আমরা পারি শুনব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
حسبي ربي جل جلا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل جلا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا ইসলাম পেলো এ ধরা পড়লো ধর্ম হিনেরা হসবি রব্বি জাল্লা জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা সবসে আলা হামারা নবী সবসে বালা হামারা নবী সবসে
সুন্দর তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দ্বীনের প্রসার জিন্দাবাদ তোমার সাথে মিলে মিলে যেত আহ সহল সুন্নি যদি তোমার সাথে মিলে মিলে যেত আহ সহল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত আহ সহল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত শত্রু হতো অপদস্ত আর সুন্নত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ
মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা কালাম শ্রবণ করলাম আপনাদের যে অনুরোধ ছিল সেগুলো আমরা শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা যদি আবারও সময় হয় সাহেবের কাছে আবারও আসবো আলোচনাও বাকি রয়েছে আমরা চারটি বিষয় নিয়েছিলাম যেগুলোর মধ্যে কল্যাণ নেই কল্যাণহীন চারটি বস্তু এর মধ্যে দুইটি নিয়ে আমরা আলোচনা করেছি আসলে দর্শকবৃন্দ এক একটি বিষয় এক একটি বিশদ বিবরণ রয়েছে বিশদ বিবৃতি রয়েছে কিন্তু সময় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের আলোচনা করতে হবে এ কারণে আমরা সংক্ষিপ্তভাবে এগুলো আলোচনা করার চেষ্টা করছি আমরা বাপুর কাছে যাব তৃতীয় যে বিষয় সেই মানুষের মধ্যে
তৃতীয়টার আরেকটু ই করব
জি বাপু
যেহেতু আমরা কয়েকটা কাজ
জি
ফাইন্ড আউট করলাম যে কাজগুলোর মধ্যে বিশেষ করে আমাদের সম্পদগুলো ব্যয় হয় এটা কল্যাণকর মনে হয় না
জি
তেমনই ভাবে আমরা যে কাজগুলো করে থাকি আপনার পারিবারিক ব্যয়
জি
এটাও হয়তো আমরা মনে করি না যে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় হচ্ছে কিন্তু যদি ভালো নিয়তের সাথে এই পারিবারিক ব্যয়টাও করা হয় তাহলে কিন্তু এখানেও আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় হবে কেননা মহান রব তাআলা আপনাকে আমাকে যারাই ঘরের কর্তা ব্যক্তি রয়েছেন
জি
তাদেরকে তাদের অধীনস্থ যারা রয়েছেন স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন তাদের ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপর ন্যস্ত করা হয়েছে তিনি কর্তা ব্যক্তি রয়েছেন ঘরের মধ্যে বাবা হোক অথবা বড় ভাই হোক অথবা মেজো ভাই হোক যিনি হন না কেন তার উপর এই কাজটি ন্যস্ত করা হয়েছে তো তিনি যখন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এই কাজটি করবেন পারিবারিক ব্যয় বহন করবেন তখন কিন্তু এই কাজটা কি হয়ে যাবে এখন আমাদের সমাজে কি হয় আরে কি করার আমার তো করতেই হবে মানে আমাকে করতেই হবে অর্থাৎ সমাজের কথা বাঁচানোর জন্য অথবা মানুষের কথা মানে শোনার থেকে বিরত থাকার জন্য এই কাজগুলো করে থাকে কিন্তু এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে না তেমনইভাবে আমরা আমি প্রায় বলে থাকি যদি কারো বোন বিয়ে দিয়ে থাকে তাহলে বোনকে আপনার ঈদের সময় কোরবানির সময় অথবা অন্য অন্য টাইমে কিছু না কিছু গিফট করতে হয় শ্বশুরবাড়িতে মেয়ের মানে বোনের শ্বশুরবাড়িতে অথবা বাবা থাকলে মেয়ের শ্বশুরবাড়িতে আমাদের সমাজের মধ্যে সাধারণত এই কাজগুলো অথবা বেড়াতে গেল তো তখন ভালো কিছু ফল ফ্রুট এবং এগুলো সামাজিকতা রক্ষার্থে কি নিয়ে যাওয়া হয় তো তখন এই কাজগুলো কিন্তু মনে করা হয় সামাজিকতা রক্ষার জন্য নিয়ে যাচ্ছি না নিয়ে গেলে আমাকে কি মনে করবে অসামাজিক মনে করবে বলতেও পারে অথবা আমার মেয়েকে কটুক্তি করবে মেয়েকে সুখী রাখার জন্য এই কাজটা করছি আর না হলে করতাম না মানে এ ধরনের টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে কাজ করে অনুরূপভাবে যারা আপনার ছেলে বিবাহ করিয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার কাজ করে তো এই কাজগুলো করলে এখানে এই যে টাকাটা এই নিয়তে ব্যয় হয়েছে এটা কি কল্যাণকর ব্যয় হলো এই সম্পদ কল্যাণকর ব্যয় হয়নি কেননা এই সম্পদের মধ্যে ভালো নিয়ত নাই তো নিয়ত হচ্ছে দুনিয়াবি নিয়ত এখানে যদি আপনার ভালো নিয়ত থাকতো আমি যে ফল ফ্রুট অথবা কিছু নিয়ে যাচ্ছি তাদের দিল খুশি করার জন্য
জি
আত্মীয়তার বন্ধন অটুট রাখার
জন্য,
আত্মীয়তার বন্ধন অটুট রাখাটাও কি ইসলামের শরীয়ত আমাদেরকে
বলেছে,
ঠিক না? তো আত্মীয় অটুট রাখার জন্য আমি এই কাজগুলো করছি এবং তাদের দিল মন খুশি করার জন্য কাজগুলো করছি, ঠিক না? সামাজিকতা তো আছেই, কিন্তু মহান রব তাআলা আমাদেরকে কিছু তো অপশন দিয়েছেন, এই অপশন গুলো যদি নিয়ত আমরা করি তাহলে সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো এই টেন্ডেন্সি গুলো আমাদের পরিবর্তন করা উচিত সমাজের মধ্যে, আমরা যারা রয়েছে, যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে আপনি মেয়েকে দিবেন এই বলে দিবেন যে মেয়ে সুখে থাকবে আর না দিলে সুখে থাকবে না, এরকম তো না। এমনও ঘর রয়েছে, এমনও ঘর রয়েছে যাদের বোন বিয়ে দিয়েছে, যাদের মেয়ে বিয়ে দিয়েছে, কিছু দেয়নি, কিছু দেয়নি, আবার এমনও ঘর মানে ঘর অটুট রয়েছে, মানে খুব সুন্দরভাবে চলছে,
চলছে।
আবার এমনও ফ্যামিলি রয়েছে যাদের আপনার বলে না যে এ টু জেড দিয়ে দেওয়া হয়েছে, আপনার লক্ষ লক্ষাধিক টাকা ব্যয় করে খরচ করা হয়েছে, কিন্তু সেই ঘরও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে আপনার এই যে ফর্মালিটি মেনটেন করা, আপনার বিয়েতে আপনি ওয়ার্ড্রোব দিবেন, খাট দিবেন, তো পালং দিবেন, তো ফ্রিজ দিবেন, আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র দিবেন মেয়েকে সুখে রাখার জন্য, এই মালগুলো আপনার মেয়েকে সুখে রাখবে না, অনেক ঘর ভেঙে যায়। আবার এই মালগুলো না দিলে যে সুখ হবে না, এরকম নয়, অনেক ঘর সুখে রয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক না? তো এর উপর বেস করে আপনি সুখ নির্ধারণ করতে পারেন না। অতএব আপনি যখন দিচ্ছেন তখন তাকে গিফট হিসেবে দেন, এটাকে যৌতুক হিসেবে দিয়েন না,
ভালো নিয়ত,
ভালো নিয়ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও জেহেজ দান, জেহেজ দিয়েছেন না, কিছু উপহার সামগ্রী দিয়েছেন, যৌতুক নয়, উপহার সামগ্রী দিয়েছেন, তো আপনি গিফট হিসাবে দেন, সুন্নাত রয়েছে গিফট দেয়া, উপহার সামগ্রী কত তোফা দেয়া নেয়া দেয়া সুন্নাতে মোবারক রয়েছে। তো তাহলে এই সম্পদটা আপনার ব্যয় হবে আপনার ইসলামিক কাজে, ভালো কাজে। আর যখনই আপনি এটাকে যৌতুক হিসাবে দিবেন, মেয়ের সুখের জন্য আপনি দিচ্ছেন, এই নিয়তে দিচ্ছেন আপনি যে মেয়ে মেয়ে তো সুখ অবশ্যই করবে, মেয়ের দিল মন তো অবশ্যই বড় হবে। যদি কোনো মেয়েকে কিছু দেয়া না হয় তাহলে তার শ্বশুর বাড়িতে অটোমেটিক্যালি তার একটু কি হয়, কমজোরি থাকে। আবার যেই মেয়ে অনেক কিছু নিয়ে যায় তার অহংকারও থেকে যায়, অহংকারমূলক কথা বলে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, এই কাজগুলো যদি না করে, যদি আপনি গিফট দিবেন তখন এই কাজগুলো করবে না অটোমেটিক্যালি। তো এই যে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা দরকার ছিল আজকের, প্রত্যেকটা পার্ট আমরা একটু লক্ষ্য করি, কোথায় কোথায় আমাদের সম্পদ ব্যয় হচ্ছে এবং এই সম্পদটা আমরা কোন কাজে ব্যয় করতেছি, ওখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে কিনা, নিয়ত আমাদের ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমাদের দেখে শুনে আমাদের সম্পদ ব্যয় করতে হবে। আর নয় তো আমরা ফেঁসে যাবো কালকে আমাদের দিন, কেননা সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার আমরা প্রশ্নের সম্মুখীন হব যে এই সম্পদ কোত্থেকে, তিনটি প্রশ্ন করা হবে, সম্পদ কোত্থেকে অর্জন করা হয়েছে, কোন কাজে ব্যয় করা হয়েছে, আরেকটা কি এই সম্পদ আপনার মানে তিনটা প্রশ্ন করা হবে,
প্রশ্ন করা হবে।
তো এই তিনটা প্রশ্ন সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। সেজন্য আমাদের সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত, এটা সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে, এই সম্পদ আমরা ইউটিলাইজ কিভাবে করতেছি সেটা আমাদের দেখা দরকার।
আসলে প্রতিটি কাজ করার পূর্বে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে কাজ করছি এই কাজের মধ্যে কতটুকু আমার নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত। যদি আমি এই কাজটি কোনো অন্য নিয়তে বা অন্য উদ্দেশ্যে দিই, সেটাকে আমরা ঘুরিয়ে ভালো নিয়ত করে এরপর নিজের মাইন্ডকে ফ্রেশ করে আমরা এই কাজটা করি, ইনশাআল্লাহ তাআলা যখনই আমরা আল্লাহ তাআলার বিধান মানব ওই কাজের মধ্যে বরকত আসবে এবং কল্যাণ আসবে। যখনই কল্যাণ আসবে তখন আপনার ঘর, যেই উদ্দেশ্যে আপনি দিচ্ছেন যে আমার মেয়ে ভালো থাকবে এমনটা নয়, যখন আপনার নিয়তটা পরিশুদ্ধ থাকবে আল্লাহ তাআলা অটোমেটিক ওই ঘরের মধ্যে বরকত দান করবে, কল্যাণ দান করবে, তখন অটোমেটিকভাবে তারা ভালো থাকবে। তো এই কারণে আমাদের যখনই দেওয়া উচিত ভালো নিয়ত করে, যে কাজ করব, যে সম্পদ আমরা ব্যয় করব, ব্যয় করার পূর্বে যেন আমরা ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
নাম্বার তিন হচ্ছে, সময় শর্ট রয়েছে কিন্তু, নাম্বার তিন হচ্ছে ওই মানুষের মধ্যে কোনো কল্যাণ নেই, যে মানুষের অজ্ঞতার কারণে তার অধঃপতন হয়, তার না জানার কারণে, অজ্ঞতার কারণে, তার ইলম না থাকার কারণে। এখানে ইসলামিক দিকটি আমি টানবো যে যারা আমাদের অধঃপতন হবে, যেমন অধঃপতন যদি আমরা এই মিনিংস করি যে জাহান্নামে যাবে, জাহান্নাম অবধারিত হবে, তাহলে ইলম অর্জন না করার কারণে, যার মধ্যে ইলিম থাকে তাকে তো অজ্ঞ বলা হয় না,
জি,
আর যার মধ্যে ইলিম না থাকে তাকে অজ্ঞ বলা হয়। এই অজ্ঞতার কারণে তার অনেকগুলো কাজ হয়ে যায়। যেমন এইভাবে যদি আপনি দেখুন, নামাজ আমরা আদায় করছি, আপনি নামাজ কোর্সের কথা বলেছেন, একটু আমি এই দিকটাই টাচ দেই। তো ইলিম যদি না থাকে, ইলম বলতে জ্ঞান, আর জ্ঞান হচ্ছে ইসলামী জ্ঞান, যদি না থাকে, নামাজের ব্যাপারটা যদি নেই, অনেকের নামাজের ব্যাপারে নামাজ পড়ছে কিন্তু নামাজ হচ্ছেই না, আপনি দেখবেন নামাজ হয় না, নামাজ আদায় করেই যাচ্ছে কিন্তু নামাজ হচ্ছে।
আসলে আমরা যে নামাজ আদায় করি বাপু, দেখা যায় যে ছোটবেলায় আব্বু আম্মুকে দেখেছে এভাবে পড়েছে, আমরা ওইরকম করে নাই। অনেকে এরকম আছে যে আম্মু ছোটবেলায় দেখেছে, আম্মু ইসলামী বন্ধের বিধান আলাদা, হাত যখন বাঁধা হয় তো দেখা যাচ্ছে ওই যে ছোটবেলায় শিখেছে আম্মুকে দেখে, সে কিন্তু হাত বাঁচছে কোথায়, বুকে রেখানি। এখন আমাদের ছেলেদের নিয়ম আলাদা, মহিলাদের নিয়ম আলাদা, এগুলো আমাদেরকে জানা উচিত।
এটা নিয়ে আলাদা, এই আমি এবার সফরে ছিলাম,
জি,
তো আমাকে বলল যে আমাদের সমাজের মধ্যে এই অবস্থা, আমাকে প্রশ্ন করলো মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ কি মানে ভিন্ন। আমাদের এখানে আমরা তো আগে ভিন্ন পড়তাম, আমরা তো আমাদের মতো করে পড়তাম, যেভাবে মা বাবা থেকে মা থেকে শিখছি, এখন তো বলা হচ্ছে না পুরুষ যেভাবে পড়বে মহিলা তেমনি পড়বে। এখন কি ফেতনা ছড়ানো হচ্ছে, এটাও কিন্তু ইলিমের অভাব,
জি, অজ্ঞতার একটা,
অজ্ঞতার একটা লক্ষণ, না অজ্ঞতার লক্ষণ যে তার মধ্যে ইলম নেই। তো ইলম যদি থাকতো তাহলে এটা বুঝতো না। মনে রাখবেন মহিলাদের শারীরিক গঠন এবং পুরুষের শারীরিক গঠন আলাদা, সেজন্য এই জিনিসগুলো ইসলামী শরিয়াত নির্ধারণ করেছেন। হাদিস বিশারদ যারা ছিলেন, ঠিক না, ফিকা বিশারদ যারা ছিলেন, ইসলামী আইন কানুন যারা প্রণয়ন করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবাই কেরাম, আলিম রেদওয়ানগণ, তাবিন, তাবে তাবিন, এবং আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, উনি তাবেঈ বুজুর্গ ছিলেন,
জি,
সাহাবীদের থেকে সাহাবীদের জিয়ারত করেছেন, স্বর্ণযুগের একজন, ঠিক না। তো তার আমরা তাকলিদ করছি, তাকে আমরা অনুসরণ অনুকরণ করছি, ওনার মাসলা মাসাইলগুলো আমরা ফলো করছি, এখানে নিঃসন্দেহে ওনার কথাগুলো আমাদের মানা উচিত। এটার মধ্যেই আমাদের নাজাতের উসিলা হবে। মহিলাদের নামাজ পুরুষের নামাজের চেয়ে ভিন্ন, এজন্য আমি পরামর্শ দিব যে মাকতাবত মদিনার মধ্যে ইসলামী বন্ধের নামাজ নামে একটি কিতাব রয়েছে, ওই কিতাব অধ্যয়ন করুন। আর যারা আপনার সহি হাদিস সহিদুল গলা উড়াতে থাকে এবং মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে, তাদের উচিত কিতাব পড়া,
জি,
কিতাব না পড়ে শুধু শুধু আপনার ওই ইউটিউব ফেসবুক থেকে দেখে আপনি মাসালা বয়ান করে দিলেন, আপনার জিব্বা কর্তন করা হবে। আপনি ভুল মাসাইল যদি বয়ান করে থাকেন আপনার কোন অবস্থা হবে। আপনার এর মধ্যে কল সেন্টারে একটা প্রশ্ন আসে যে কোথায় সালাতুত তাসবিহ নামাজ মহিলা ইমামতি করতেছে, কি ইলমের একটা অবস্থা দেখছেন, ইলমের কোথায় মানে নেকির কাজ করতেছে,
জি,
মহিলারা তো ইমাম হওয়ার যোগ্যতাই নেই, ইসলাম তাকে ইমাম বানানোর কোনো মানে ইমামের যে শর্ত তার মধ্যে নাই, ডিসকোয়ালিফাই না,
জি,
ইমাম হতে পারবে না, তারা কখনোই ইমাম হতে পারবে না মহিলা। তো সেখানে এই কাজগুলো করা হচ্ছে, ইলমের কত অভাব রয়েছে, অজ্ঞতা কতটা মানে ছড়িয়ে গেছে। তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে অজ্ঞতা ছড়িয়ে আছে, যার ধরন আমরা আপনার এই অধপতনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই অধপতন যেন আমাদেরকে জাহান্নামে না নিয়ে যায় সেই দিকটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। যদি আমাদের এই অধপতন হতে 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 জাহান্নাম অবধারিত হয়ে যায় তাহলে আমাদের নিস্তার নেই, আমাদের বুঝতে হবে। সেজন্য আমাদের ইলম শিক্ষা অর্জন করতে হবে, ইলম শিক্ষা অর্জন করা আমাদের অতীব জরুরি, ইলম শিক্ষা অর্জন করতেই হবে আমাদেরকে। আর সেজন্যই দাওয়াত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন টাইমের মধ্যে বিভিন্ন কোর্স করিয়ে থাকেন। তো যেহেতু এই কোর্স আমাদের সম্মুখে রয়েছে, আমি সকলকে অনুরোধ করব, আপনি যে যেখানে রয়েছেন এই কোর্সের মধ্যে চলে আসুন, কল সেন্টারে কল করুন, ঠিকানা নিন এবং চলে আসুন। আমি মা বাবাদের প্রতি আহ্বান জানাবো যে আপনার সন্তান যদি 18 বছর হয়ে থাকে অথবা 15-16 বছর কিন্তু দেখতে একটু একা থাকতে পারবে, তো এরকম হলেও আপনারা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। তারা 7 দিন, এখন তো ক্লাসও হচ্ছে না, লকডাউন চলছে, 30 তারিখ পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আবার। তো এই 7 দিন কোর্স করলে আশা করি তিনি নামাজটা শিখতে পারবেন। আপনি মা বাবা হিসেবে আপনার কর্তব্য ছিল আপনার সন্তানকে নামাজ শিক্ষা, কারণ আপনি আপনি নিজে জানেন না নামাজ কিভাবে পড়বেন, আপনার সন্তানকে কি শিখাবেন। তো সেজন্য সন্তানকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এটা সবাইকে শেখানো হয়। তো আপনার সন্তানকে শিখিয়ে দিন, সন্তান থেকে আপনি শিখিয়ে নেবেন। আর মহিলাদের ব্যাপারটা তো আমি আগেই বলেছি, ইসলামী বন্ধের নামাজ এই কিতাবটি যে অধ্যয়ন, এখানে কিতাবের রেফারেন্স দিয়ে লেখা রয়েছে, কোন কিতাবে কোন পৃষ্ঠায় কোন হাদিসের মধ্যে এইসব মাসাইল লেখা রয়েছে, শুধু সহি হাদিস বলে অপদভ্রষ্ট হওয়া যাবে না। আজকে সহি হাদিসের নামে যা করা হচ্ছে আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নিতান্তই অজ্ঞতার একটা বড় লক্ষণ, সেজন্য আমাদের এই কাজগুলো থেকে বিরত অবশ্যই থাকতে হবে। আরো অনেকগুলো টপিক রয়েছে কিন্তু টাইম
আপনার সময় একেবারে সংক্ষিপ্ত,
এজন্য চার নাম্বারটা আমি বলে দিই। চার নাম্বারটা হচ্ছে, সেই মানুষের মধ্যে কোনোই মঙ্গল নেই যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধচারণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে ভয় করে। আল্লাহ তাআলার যেখানে আমাদের সব জায়গাতেই আল্লাহর বিধান হওয়া উচিত, কোরআনের বিধান হওয়া উচিত, এটাই আমাদের কাম্য। তো যেখানে হচ্ছে না, যেখানে নেই, সেই জায়গাগুলোতে হাদিসে পাক রয়েছে না যে যদি এখানে ওই নাহি আনিল মুনকার ব্যাপারটা এখানে এসেছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের ব্যাপারটা এখানে কিন্তু চলে আসছে হাদিসে পাকের মধ্যে, যে আল্লাহ তাআলার বিরুদ্ধচারণকারী যারা রয়েছে, অর্থাৎ যারা খারাপ কাজ করে, যারা গুনাহের কাজ করে, তাকে নেকির দাওয়াত দেয়াতে যদি ভয় পায় তাহলে তাকে অকল্যাণকর, অমঙ্গল বলা হয়েছে। তো যেখানেই খারাপ কাজ হয়, যেখানেই আপনার সমাজের মধ্যে বাজে কাজ হয়, সেখানে নেকির দাওয়াত দেয়া, আর এই নেকির দাওয়াত দেওয়ার জন্য আমাকে আপনাকে আহ্বান করছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামের মাধ্যমে প্রত্যেক বুধবার এলাকায় দাওরা হয়ে থাকে, নেকির দাওয়াত দেওয়া হয়, যারা নামাজি না, যারা রোজাদার না, তাদেরকে দাওয়াত দেওয়া হয় যে মসজিদে আসার জন্য, নেক কাজ করার জন্য, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এই কাজগুলোর জন্য আহ্বান করা হয়। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যাতে করে নেকির দাওয়াতের মধ্যে নিজেকে শরিক হয়ে যাই। বাবা তার উচিত তার অধীনস্থদেরকে, যে যে পজিশনে রয়েছে তার অধীনস্থদেরকে নেকির দাওয়াত দিবে, বাবা হোক, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তারপরে আপনার সমাজের সমাজপতি হোক, সমাজের কর্তা ব্যক্তি হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, এবং দেশের রাষ্ট্রীয়ভাবে যারা রয়েছে, সবার কাজ কিন্তু আলাদা আলাদা।
মোট কথা সবাই নিজের অবস্থান থেকে দাওয়াত দিবে,
নেকি দাওয়াত দিবে। এখন মনে করেন কেউ যদি নামাজ পড়ে না, এখন নামাজ পড়েন আপনি দাওয়াত দিতে পারেন, তাকে মারধর করতে পারবেন না, তার উপর তো আপনি জুলুম করতে পারবেন না, সমাজের মধ্যে আপনি বলতে পারবেন যে নামাজ না পড়লে এই আইন আপনি জারি করতে পারবেন না, এই আইন জারি করতে হবে সরকার। সরকার ইচ্ছে করলে আইন জারি করতে পারে যে নামাজ না পড়লে তার দণ্ডনীয় অপরাধ হবে, অনেক অপরাধী রয়েছে। তো নামাজ না পড়াও দণ্ডনীয় অপরাধ আমাদের মানে আইন হওয়া উচিত, ঠিক না? যেহেতু ইসলামী আইন রয়েছে নামাজ না পড়া, এটা নামাজ, যে ব্যক্তি একক তো নামাজ কাজা করবে তার নাম, তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে এই দরজা দিয়ে সে প্রবেশ করবে, ঠিক না? তো এই যদি আইন হয়, এটা সরকারি আইন, যদি করে সরকারের কর্তব্য, কিন্তু আপনি আমি এটা তো করতে পারবো না। তো সে যে যেখানে অবস্থান করছি, আমরা সেই অবস্থান থেকে আমরা নেকির দাওয়াত দিব। নেকির দাওয়াত যদি আমরা দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ ভালো হবে। আর মনে রাখবেন, যদি দিতে দাওয়াত দিতে আপনি ভয় পাচ্ছেন, এখানে ভয়ের কথাটা আসছে, তাহলে এখানে ওই হাদিস শরীফটা আমি উল্লেখ করব। হাদিস শরীফের মধ্যে আসছে সারমর্ম যে যদি কোনো খারাপ কাজ দেখো তাহলে তুমি তা হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো মুখ দ্বারা প্রতিহত করো, আর যদি তা না পারো তাহলে কমসে কম অন্তর দ্বারা ঘৃণা করো,
ঘৃণা করো,
আর এটা দুর্বল ইমানের পরিচয়।
জি,
তো এই কাজগুলো আমরা করি, যেখানে খারাপ কাজ হয়, যেখানে বাজে কাজ হয়, সমাজের মধ্যে হোক, এর মধ্যে হোক, আপনার রুখে দাঁড়ান। আজকে সমাজের মধ্যে আপনি দেখবেন জুয়া বেড়েই চলছে, জুয়ার নামকরণ বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনি দেখবেন বিভিন্ন দোকানে, দোকানের মধ্যে আপনার ওই টিভি টেলিভিশন থাকে, এর মধ্যে খেলা চালানো হয়। আমি জানতে পারলাম যে প্রত্যেক বলে বলে, প্রত্যেক ওভারে ওভারে আপনার এই জুয়া খেলা হয়, আপনার সারা দিন উপার্জন করে এসে দোকানে বসে আর টাকাগুলো দিয়ে খালি হাতে আপনার চলে যায়। তো এগুলো ফিরাবে কে? এগুলো সমাজের মধ্যে, এই দোকানের মধ্যে এগুলো বন্ধ করবে কে? আমাদের টিনেজার যারা রয়েছে, আমাদের অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে, অর্থাৎ বড় হচ্ছে যারা 14-15 বছর, তারা এই কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। বড়রাও জড়িত আছে, বড়রা তো ট্রাস, জুয়া, অন্যান্য ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, কিন্তু ছোটরা এই সব কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো থেকে আমাদের বোঝা উচিত এবং বিরত রাখার জন্য চেষ্টা করা উচিত, নেকির দাওয়াত দেওয়া উচিত। এবং মা বাবার কর্তব্য হচ্ছে আমার সন্তান কোথায় যায়, কি করে, তার গতিবিধি লক্ষ্য রাখা, এবং এত সময় 1 ঘন্টা তিনি বাইরে রয়েছেন, 1 ঘন্টা বাইরে কি করলেন আপনার সন্তান, 1 ঘন্টা বাইরে কেন, সে বাইরে কি করলো, কি আপনার সন্তান আসরের পরে বের হয়েছে খেলাধুলা করে, সে আদৌ কোথায় খেলাধুলা করলো না কি করলো, এখন বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টনের নামে, ক্রিকেটের নামে জুয়া খেলা হয়, ঠিক না? এই জুয়াগুলো বন্ধ হওয়া উচিত। আসলে শরীর চর্চার জন্য আপনি, নিজের শরীর চর্চার জন্য আপনি করছেন, সেটা আলাদা একটা সাবজেক্ট। ইসলাম শরীর চর্চা নিষেধ করেনি, যখনই আপনি জুয়া চলে আসলো, এখানে বাজি চলে আসলো, তখন তো এটা নাজায়েজ, হারাম হবে। তো এই কাজগুলো আমরা বিরত রাখি এবং নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার আমার নেকির দাওয়াতের বদৌলতে এই কাজগুলো থেকে সমাজ মুক্তি পাবে এবং আমরা আমাদের সমাজকে, একটি ইসলামিক সমাজ এবং সমাজের সবাই মিলে ইনশাল্লাহ জান্নাতে একত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবো ইনশাল্লাহ।
আসলে দর্শকবৃন্দ, যখনই দেখব সমাজের মধ্যে কোনো গুনাহের কাজ হচ্ছে বা খারাপ কাজ হচ্ছে, আমাদের উচিত আমার যেভাবে সামর্থ্য রয়েছে সেভাবে নেকির দাওয়াত দেওয়ার, নেকির দাওয়াত দিয়ে ওই গুনাহের কাজকে প্রতিহত করা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এক একটি বিষয়ের বিশদ বিবরণও রয়েছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু কিছু টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন বা যারা আমাদেরকে কমেন্টস করেছেন, আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, পরবর্তী অনুষ্ঠানে আবার ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব অন্যান্য বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আজকে এখানে আমরা সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা
সুবহানাকাল্লাহ
ওয়া বিহামদিকা
বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।